الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
تعالوا ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
آج جن بدری صحابی کا ذکر ہوگا,
آج যে বদরি সাহেবের স্মৃতি চারণ হবে তার নাম হলো হযরত তালহা বিন উবাইদুল্লাহ। হযরত তালহা বনু তাইম বিন মুররা গোত্রের সদস্য ছিলেন। তার পিতার নাম ছিল উবাইদুল্লাহ বিন ওসমান আর মায়ের নাম ছিল সাবা, যিনি আবদুল্লাহ বিন ইমাদ হাজরামির কন্যা এবং হযরত আলা বিন হাজরামির বোন ছিলেন। হযরত তালহার ডাক নাম ছিল আবু মুহাম্মদ। হযরত আলা বিন হাজরামের পিতার নাম ছিল আবদুল্লাহ বিন ইবাদ হাজরামি। তিনি হাজার মওতের অধিবাসী ছিলেন এবং হারব বিন উমাইয়ার মিত্র ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাহরাইনের শাসক নিযুক্ত করেছেন। আমৃত্যু তিনি বাহরাইনের শাসক ছিলেন। তিনি 14 হিজরি সনে হযরত উমরের খিলাফতকালে ইন্তেকাল করেছেন। তার এক ভাই আমির বিন হাজরামি বদরের যুদ্ধে কাফের অবস্থায় নিহত হয় এবং অপর ভাই আমর বিন হাজরামি মুশরিকদের মাঝে প্রথম ব্যক্তি ছিল যাকে কোনো মুসলমান হত্যা করেছিল। আর সর্বপ্রথম তার সম্পদেই মালে গরিমত বা খমস হিসাবে ইসলামের হস্তগত হয়। হযরত তালহার বংশ সপ্তম পুরুষে মুররা বিন কাবের ব্যক্তিত্বে মহানবীর সাথে মিলিত হয় আর চতুর্থ পুরুষে হযরত আবু বকরের সাথে মিলিত হয়। তার পিতা উবাইদুল্লাহ ইসলামের যুগ পাননি কিন্তু মা দীর্ঘ জীবন লাভ করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান এনে মহিলা সাহাবি হওয়ার সম্মান লাভ করেছেন। হিজরতের পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গনিমতের মাল থেকে অংশ প্রদান করেছেন। বদরের যুদ্ধে তার অংশগ্রহণ না করার যে কারণ বর্ণনা করা হয়েছে তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ কাফেলার সিরিয়া থেকে যাত্রা করার বিষয়টি আঁচ করতে পেরে নিজের রওনা হওয়ার 10 দিন পূর্বে হযরত তালহা বিন উবাইদুল্লাহ এবং হযরত সাইদ বিন জায়েদকে কাফেলার সংবাদ সংগ্রহের জন্য প্রেরণ করেন। উভয়ে রওনা হয়ে খাওরা নামক স্থানে পৌঁছেন। সেখানে অপেক্ষমান থাকেন যতক্ষণ না নিকটবর্তী স্থান দিয়ে কাফেলা অতিক্রম করে। খাওরা লোহিত সাগরের উপকূলে অবস্থিত একটি যাত্রা বিরতি স্থল, যে স্থান দিয়ে হেজাজ ও সিরিয়ায় যাতায়াতকারী কাফেলাগুলো যাতায়াত করত। যাই হোক, হযরত তালহা এবং হযরত সাইদের ফিরে আসার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে যান। তিনি নিজ সাহাবীদের ডেকে কুরাইশদের কাফেলার উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু কাফেলা ভিন্ন এক পথ অর্থাৎ উপকূলীয় পথে দ্রুত সটকে পড়ে। পূর্বেও এক স্থানের উল্লেখ হয়েছে, আর কাফেলা সন্ধানী দৃষ্টি এড়ানোর চেষ্টায় দিন রাত সফর করতে থাকে। এটি মক্কার কাফেরদের কাফেলা ছিল। হযরত তালহা বিন উবাইদুল্লাহ এবং হযরত সাইদ বিন জায়েদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত কাফেলা সম্পর্কে অবগত করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হন। বদরের যুদ্ধের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওনা হওয়ার বিষয়ে এ দুজনের জানা ছিল না। তারা মদিনায় সেদিন পৌঁছান যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বাহিনীর সাথে বদরের প্রান্তরে যুদ্ধ করেছেন। তারা উভয়ই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হওয়ার জন্য মদিনা থেকে যাত্রা করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর থেকে প্রত্যাবর্তনের পথে তুরবান নামক স্থানে তার সাথে মিলিত হন। তুরবান ও মদিনা থেকে 19 মাইল দূরে অবস্থিত একটি উপত্যকা যেখানে মিষ্টি পানির বহু কূপ রয়েছে। বদরের যুদ্ধে যাওয়ার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করেছিলেন। হযরত তালহা ও হযরত সাইদ রাজিয়াল্লাহু আনহু যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বদরের যুদ্ধের গনিমতের মাল থেকে অংশ প্রদান করেছেন, যেমনটি ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। আর তাদের দুজনকে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী হিসেবেই আখ্যায়িত করা হয়েছে। হযরত তালহা উহুদের যুদ্ধ এবং অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হুদাইবিয়ার সন্ধির সময় তিনি উপস্থিত ছিলেন। তিনি সেই দশ ব্যক্তির অন্তর্ভুক্ত যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার জীবদ্দশাতেই বা তাদের জীবদ্দশাতেই জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। অধিকন্তু সেই আট ব্যক্তির অন্তর্ভুক্ত ছিলেন যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, এবং সেই পাঁচ ব্যক্তির অন্তর্ভুক্ত ছিলেন যারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রতিষ্ঠিত শূরা কমিটির ৬ সদস্যের একজন ছিলেন। তারা এমন ব্যক্তিবর্গ ছিলেন যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় সন্তুষ্ট ছিলেন। ইয়াজিদ বিন রোমান বর্ণনা করেন, একবার হযরত ওসমান ও হযরত তালহা বিন ওবায়দুল্লাহ উভয় হযরত জুবাইর বিন আওয়ামের পেছনে বের হন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। তখন মহানবী সাল্লাম তাদের উভয়ের সামনে ইসলামের শিক্ষা তুলে ধরেন এবং তাদের দুজনকে কোরআন পাঠ করে শোনান। অধিকন্তু তাদেরকে ইসলামের বিভিন্ন দাবি সম্পর্কে অবগত করেন এবং দুজনকে সেই সম্মান ও মর্যাদার প্রতিশ্রুতি প্রদান করেন যা আল্লাহর পক্ষ থেকে লাভ হবে। এর ফলে তারা উভয় অর্থাৎ ওসমান ও হযরত তালহা ঈমান আনয়ন করেন এবং মহানবীর সত্যায়ন করেন। এরপর হযরত ওসমান বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতি সম্প্রতি আমি সিরিয়া থেকে ফিরে এসেছি। ফেরার পথে যখন মাআন ও জারকার মাঝামাঝি স্থানে পৌঁছি, মাআন এটি একটি জায়গার নাম যা মৌতার পূর্বে অবস্থিত। মৌতার যুদ্ধের সময় এখানে পৌঁছে মুসলমানরা জানতে পারে যে রোমানদের 200,000 সৈন্য মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তখন সাহাবীরা এখানে দুদিন অবস্থান করেন। আর জারকাও একটি জায়গা যা মাআনের পাশে অবস্থিত। যাই হোক, তিনি বলেন যে ফিরতি পথে আমি যখন মাআন ও জারকার মাঝামাঝি স্থানে পৌঁছি, সেখানে আমরা যাত্রা বিরতি দিই। আমরা ঘুমিয়েছিলাম, এমন সময় এক ঘোষক ঘোষণা করে যে হে ঘুমন্ত ব্যক্তিরা, জাগ্রত হও, কেননা আহমদ মক্কায় আবির্ভূত হয়েছেন। সেখান থেকে ফিরে আসার পর আমরা আপনার সম্পর্কে জানতে পেরেছি। হযরত তালহা বিন ওবায়দুল্লাহ বর্ণনা করেন যে আমি বুসরার বাজারে উপস্থিত ছিলাম। বুসরা সিরিয়ার অনেক বড় একটি শহর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার সাথে বাণিজ্য সফরের সময় এই শহরে অবস্থান করেছিলেন। তিনি বলছেন যে এমন সময় এক ইহুদি যাজক তাদের সৌমা বা ইহুদি গির্জায় বলছিল যে কাফেরা লোকদের জিজ্ঞেস করো তাদের মাঝে কোনো হেরেমবাসী বা মক্কাবাসী আছে কিনা। এই কথা শুনে আমি বললাম হ্যাঁ আমি আছি। তখন সে জিজ্ঞেস করে আহমদের আবির্ভাব হয়ে গেছে কি? হযরত তালহা বলেন কোন আহমদ? তখন সে বলে যে আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের পুত্র। এটি সেই মাস যে মাসে তার আবির্ভাব হবে আর তিনি শেষ নবী হবেন। তার আবির্ভাবের স্থান হলো হেরেম বা মক্কা এবং তার হিজরতের স্থান হবে খেজুরের বাগান বিশিষ্ট এবং পাথুরে নোনা ও অনুর্বর ভূমি। তোমরা তাকে পরিত্যাগ করো না। হযরত তালহা বলেন সে যা কিছু বলেছে তা আমার হৃদয়ে গেঁথে যায়। আমি দ্রুত রওনা হয়ে মক্কায় চলে আসি। এসে জিজ্ঞেস করি যে নতুন কোনো ঘটনা ঘটেছে কি? লোকজন বলল হ্যাঁ, মোহাম্মদ বিন আবদুল্লাহ অর্থাৎ আমিন, মক্কার লোকেরা তাকে আমিন বলে ডাকত, আমরা জানি, আমিন নবুয়তের দাবি করেছে বা নবী হওয়ার দাবি করেছে। আর ইবনে আবি কাহাফা অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিষ্যত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন আমি রওনা হই এবং হযরত আবু বকরের নিকট আসি আর জিজ্ঞেস করি আপনি কি এই ভদ্রলোকের অনুসারী হয়েছেন? তখন তিনি বলেন যে হ্যাঁ, তুমিও তার কাছে চলো এবং তার অনুসরণ করো, কেননা তিনি সত্যের দিকে আহ্বান করেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সেই যাজকের সংলাপ শুনান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত তালহাকে সাথে নিয়ে বের হন এবং মহানবী সাল্লাল্লাহু ইসলামের নিকট তাকে উপস্থিত করেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন এবং ইহুদি যাজক যা কিছু বলেছিল সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করেন। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি সন্তুষ্ট হন। ইতিহাসের গ্রন্থ তবকাতুল কুবরাতে বিষয়টি উল্লেখ আছে। হযরত তালহা যখন ইসলাম গ্রহণ করেন তখন নওফল বিন হুয়াইলিদ বিন আদাবিয়া তাকে এবং হযরত আবু বকরকে এক রশিতে বেঁধে ফেলে। এই কারণেই তাকে এবং হযরত আবু বকরকে করিনাইন তথা দুই সাথীও বলা হতো। নওফল কুরাইশদের মাঝে তার কঠোরতার জন্য কুখ্যাত ছিল। তাদেরকে যারা বেঁধেছিল তাদের মাঝে হযরত তালহার ভাই উসমান বিন উবাইদুল্লাহও ছিল। তাদেরকে বাধার কারণ হলো তারা যেন মহানবীর কাছে যেতে না পারেন এবং ইসলাম ধর্ম থেকে বিরত হন বা ইসলাম ধর্ম পরিত্যাগ করেন। ইমাম বাইহাকি লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছেন যে হে আল্লাহ, আদাবিয়ার অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করো। হযরত মাসউদ বিন খিরাশ বর্ণনা করেন, আমি একদিন সাই বা সাফা ও মারওয়ার প্রদক্ষিণ করছিলাম। হঠাৎ দেখলাম অনেক লোক এক যুবকের পিছু ধাওয়া করছে যার হাত তার ঘাড়ের সাথে বাঁধা ছিল। আমি জানতে চাইলাম তিনি কে। উত্তরে মানুষ বলল, তালহা বিন ওবায়দুল্লাহ বেধর্মী হয়ে গেছে আর তার মা সাউবা ক্রোধবশত গালমন্দ করতে করতে তার পেছনে পেছনে যাচ্ছে বা ছুটছে। আবদুল্লাহ বিন সাদ তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করার সময়ে খারার নামক স্থান থেকে যাত্রা করেন। এটিও একটি উপত্যকা যা হেজাজের নিকটে অবস্থিত এবং এটিও বলা হয় যে এটি মদিনার উপত্যকাগুলোর মাঝে একটি উপত্যকা। যাই হোক, খারার নামক স্থান থেকে যাত্রার পর প্রভাতে হযরত তালহা বিন উবাইদুল্লাহর সাথে সাক্ষাৎ হয়, যিনি সিরিয়া থেকে কাফেলার সাথে এসেছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকরকে সিরিয়ার কাপড় পরিধান করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেন যে মদিনাবাসী দীর্ঘক্ষণ থেকে অপেক্ষমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার গতি বাড়িয়ে দেন এবং হযরত তালহা মক্কায় চলে যান। যখন তিনি নিজ কাজ সমাপ্ত করেন তখন হযরত আবু বকরের পরিবারের সদস্যদের সাথে নিয়ে মদিনায় পৌঁছে যান। হযরত তালহা এবং হযরত জুবাইর মক্কায় যখন ইসলাম গ্রহণ করেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে তাদের উভয়ের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। মুসলমানরা যখন হিজরত করে মদিনায় পৌঁছে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তালহা এবং হযরত আবু আইয়ুব আনসারের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। অপর এক উক্তি অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তালহা এবং হযরত সাঈদ বিন যায়েদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। এবং তৃতীয় আরেকটি রেওয়ায়েত হলো হযরত তালহা এবং হযরত উবাই বিন কাবের মাঝে তিনি ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠা করেছিলেন। হযরত তালহা যখন মদিনায় হিজরত করেন তখন তিনি হযরত আসাদ বিন জুরারার বাড়িতে অবস্থান করেন। হযরত তালহার কিছু আর্থিক কোরবানির কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফাইয়াজ আখ্যা দিয়েছিলেন, অর্থাৎ অনেক বড় দানশীল, অর্থাৎ অনেক বড় উদার ব্যক্তি। যেমন জিকার্দ এর যুদ্ধাভিযানকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঝর্ণার পাশ দিয়ে যান। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত ঝর্ণার বিষয়ে জানতে চাইলে তাকে বলা হয় যে এই কূপের নাম হলো বেসান এবং এর পানি লবণাক্ত। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, বরং এর নাম নোমান আর এর পানি সুমিষ্ট এবং পবিত্র। হযরত তালহা বিন উবাইদুল্লাহ সেই কূপ ক্রয় করেন এবং তা উৎসর্গ করে দেন। সেই কূপের পানি সুমিষ্ট হয়ে যায়। এরপর যখন হযরত তালহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে আসেন এবং এই ঘটনা বর্ণনা করেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে তালহা, তুমি তো বড়ই ফাইয়াজ। এরপর থেকে তাকে তালহা ফাইয়াজ নামে ডাকা হতে থাকে। মৌসা বিন তালহা নিজ পিতা তালহার পক্ষ থেকে বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের দিন হযরত তালহার নাম রেখেছিলেন তালহাতুল খায়ের। তবুকের যোদ্ধা বেজান এবং জেইকারদের যোদ্ধা বেজানে তালহাতুল ফয়াজ রেখেছিলেন তার নাম, আর হুনানের যুদ্ধের দিন তালহাতুল জুদ রেখেছিলেন তার নাম, যার অর্থ ফয়াজ, অর্থাৎ তিনি অনেক বড় দানশীল ও উদার ব্যক্তি ছিলেন। সাহেব বিন ইয়াজিদ কর্তৃক বর্ণিত যে আমি সফরে এবং অন্য সময়েও হযরত তালহা বিন ওবায়দুল্লাহর সাথে ছিলাম, কিন্তু সাধারণভাবে অর্থ, পোশাক পরিচ্ছদ এবং খাদ্য ইত্যাদির ক্ষেত্রে হযরত তালহার চেয়ে অধিক উদার অন্য কোনো ব্যক্তি আমার চোখে পড়েনি। ওহদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবেদের একটি দলের কাছ থেকে জীবন বাজি রাখার শর্তে বয়াত নেন, যখন কিনা মুসলমানরা বাধ্যত কিছুটা পিছপা হয়ে গিয়েছিল। তখন তারা দৃঢ়তার পরিচয় দেন এবং নিজেদের জীবন বাজি রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার দায়িত্ব পালন করতে থাকেন, এমনকি তাদের মধ্য থেকে কয়েকজন শহীদ হয়ে যান। বয়াতকারীদের মধ্যে ছিলেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত তালহা, হযরত সাদ, হযরত সাহাল বিন হুনাইফ এবং হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত তালহা ওহদের যুদ্ধে হুজুর সাল্লামের সাথে অংশগ্রহণ করেন, তিনি তাদের অন্তর্ভুক্ত ছিলেন যারা সেদিন মহানবী সাল্লামের সাথে অবিচল ছিলেন এবং তাঁর হাতে মৃত্যুর শর্তে বয়াত করেন। মালিক বিন জোহায়ের মহানবী সাল্লামকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলে হযরত তালহা নিজের হাত দিয়ে মহানবীর পবিত্র চেহারা সুরক্ষিত রাখেন, তীর তার কনিষ্ঠাতে বিদ্ধ হয় যার ফলে সেটি অকেজ হয়ে যায়। প্রথম তীরটি যখন বিদ্ধ হয় তখন ব্যথায় তিনি উফ শব্দ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি যদি বিসমিল্লাহ বলতেন তাহলে এমনভাবে জান্নাতে প্রবেশ করতেন যখন মানুষ তার প্রতি তাকিয়ে থাকত। যা হোক, ইতিহাস গ্রন্থে লেখা আছে যে ওহদের যুদ্ধের দিন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর মাথায় এক মুষ্টিক দুবার আঘাত করে, প্রথমবার যখন তিনি তার দিকে যাচ্ছিলেন, আর দ্বিতীয়বার যখন তিনি দিক পরিবর্তন করছিলেন, আর এর ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। এই ঘটনার বিস্তারিত বিবরণ সিরাতুল হালবিয়ায় এভাবে রয়েছে যে কায়েস বিন আবু হাজমা বলেন, আমি ওহদের যুদ্ধের দিন হযরত তালহা বিন ওবায়দুল্লাহর হাত দেখেছিলাম যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীর থেকে বাঁচাতে গিয়ে বিকল হয়ে গিয়েছিল। একটি ভাষা অনুসারে তাতে বর্ষা লেগেছিল এবং এর ফলে এত রক্তক্ষরণ হয় যে তিনি দুর্বলতার কারণে সংজ্ঞা হারিয়ে বসেন। হযরত আবু বকর তার মুখে পানির ছিটা দেন যতক্ষণ না তার সংজ্ঞা ফিরে আসে। সংজ্ঞা ফেরার সাথে সাথে তিনি প্রশ্ন করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন যে তিনি ভালো আছেন, তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। হযরত তালহা বলেন যে আলহামদুলিল্লাহ কুল্লু মুসিবাতিন বাদাহু জালাল, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহ তাআলার, তিনি সাল্লাল্লাহু আলাইহি যদি নিরাপদ থাকেন তাহলে সব কিছুই তুচ্ছ, সকল বিপদেই তুচ্ছ। এই যুদ্ধের একটি ঘটনার বিবরণ ইতিহাসে এভাবে দেখা যায় যে হযরত জুবাইর বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওহদের দিন দুটি বর্ম পরিহিত ছিলেন। তিনি সাল্লাম পাহাড়ে আরোহণের চেষ্টা করেন কিন্তু লৌহবর্মের ভারে এবং মাথা ও মুখমণ্ডলের আঘাতের ফলে রক্তপাতের কারণে দুর্বল হয়ে পড়েছিলেন, পাথরের উপর উঠতে পারছিলেন না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আঘাত পেয়েছিলেন এটি তার পরের ঘটনা। তিনি হযরত তালহাকে নিচে বসান এবং তার উপরে পা রেখে পাথরের উপর আরোহণ করেন। হযরত জুবাইর বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটি বলতে শুনেছি যে আল্লাহ তালহা নিজের জন্য জান্নাত আবশ্যক করে নিয়েছে। আরেকটি রওয়ায়েতে এভাবে বর্ণিত হয়েছে যে হযরত তালহার একটি পা কিছুটা খোড়া ছিল যে কারণে তিনি সঠিকভাবে হাঁটতে পারতেন না। তিনি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহন করেন তখন অনেক চেষ্টা করে নিজের ভারসাম্য, নিজের পা ঠিক রাখছিলেন যেন তাঁর খোড়া হওয়ার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কষ্ট না হয়। এরপর তাঁর সেই খোড়া ভাব চিরতরে দূরীভূত হয়ে যায়। আয়েশা ও উম্মে ইসহাক যারা হযরত তালহার কন্যা ছিলেন তারা উভয়ে বর্ণনা করেন যে ওহদের যুদ্ধে আমাদের পিতার 24টি আঘাত আসে, যার মধ্যে একটি চৌকোন বিশিষ্ট আঘাত মাথায় ছিল এবং পায়ের রোগ কেটে গিয়েছিল, আঙ্গুল বিকল হয়ে গিয়েছিল এবং বাকি আঘাত ছিল দেহে। তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। মহানবী সাল্লামের সামনের দুটো দাঁত ভেঙে গিয়েছিল, তাঁর পবিত্র চেহারাও ক্ষতবিক্ষত ছিল। তিনি সাল্লামও প্রায় অজ্ঞান অবস্থায় ছিলেন। হযরত তালহা তাকে নিজের পিঠে উঠিয়ে এমনভাবে উল্টো পায়ে পিছু হাঁটেন যে কোনো মুশরিক এগিয়ে আসলে তিনি তার সাথে যুদ্ধ করতেন, আর এভাবে তিনি সাল্লাম তাকে উপত্যকায় নিয়ে যান এবং হেলান দিয়ে বসিয়ে দেন। এটি তবকাতুল কুবরার উদ্ধৃতি। ওহদের যুদ্ধের দিন হযরত খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের উপর অতর্কিত হামলা করেন এবং মুসলমানদের মাঝে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন রওয়ায়েতের আলোকে এর বিস্তারিত চিত্রাঙ্কন করেছেন। তা আসলে বিগত ঘটনাসমূহের বিশদ বিবরণ মাত্র, যা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু দৃঢ়তা ও আত্মত্যাগের মানের এক অদ্ভুত চিত্র তুলে ধরে। পূর্বে আমরা যা দেখেছি এবং শুনেছি তা থেকেই এই মান দৃষ্টিগোচর হয়। যাই হোক, তিনি যা বর্ণনা করেছেন তার বিস্তারিত বিবরণ কিছুটা এরূপ। তিনি বলেন, কতিপয় সাহাবি ছুটে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চারপাশে একত্রিত হয়ে যান, যাদের সংখ্যা সর্বোচ্চ 30 হবে। কাফেরেরা সেই জায়গায় প্রচণ্ড হামলা চালায় যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দণ্ডায়মান ছিলেন। একের পর এক সাহাবি তাঁর সুরক্ষায় নিহত হচ্ছিলেন। তরবারিধারীদের পাশাপাশি তীরন্দাজরা উঁচু টিলায় দাঁড়িয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অজস্র তীর বর্ষণ করছিল। তখন তালহা রাদিয়াল্লাহু আনহু, যিনি কুরাইশদের মধ্য থেকে ছিলেন এবং মক্কার মুহাজিরদের অন্তর্ভুক্ত ছিলেন, এটি দেখে যে শত্রুরা সমস্ত তীর মহানবী সাসামের পবিত্র চেহারা লক্ষ্য করে ছুটছে, নিজের হাত রসুল্লাহর পবিত্র চেহারার সামনে বাড়িয়ে দেন। একের পর এক তীর যা লক্ষ্যভেদ করত তা তালহার হাতে বিদ্ধ হতো, কিন্তু বীর ও বিশ্বস্ত সাহাবি নিজের হাতকে বিন্দু মাত্র নড়াতেন না। এভাবে তীর বিদ্ধ হতে থাকে এবং তালহার হাত ক্ষতের তীব্রতার কারণে সম্পূর্ণ অকেজ হয়ে যায় এবং তাঁর কেবল একটি হাত অবশিষ্ট রয়ে যায়। বহু বছর পর ইসলামের চতুর্থ খিলাফতের যুগে যখন মুসলমানদের মাঝে গৃহযুদ্ধ হয়, তখন কোনো শত্রু তিরস্কারের ছলে তালহাকে এক হাতা বলে। এতে আরেকজন সাহাবি বলেন, এক হাতেই তো বটেই, কিন্তু কতই না কল্যাণমণ্ডিত এক হাতে ব্যক্তি। তুমি কি জানো তালহার এই হাত মহানবীর পবিত্র চেহারার নিরাপত্তা বিধানে বিকলাঙ্গ হয়েছিল? ওহদের যুদ্ধের পর কোনো ব্যক্তি তালহাকে জিজ্ঞেস করে, যখন তীর আপনার হাতে বিদ্ধ হতো তখন কি আপনার ব্যথা লাগতো না, আর আপনার মুখ থেকে কি উফ শব্দ বের হতো না? তালহা উত্তর দেন, ব্যথাও হতো এবং উফ শব্দ বের হওয়ার উপক্রম হতো, কিন্তু আমি উফ করতাম না। যেন এমন না হয় যে উফ শব্দ করার সময় আমার হাত নড়ে যায় আর তীর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারায় বিদ্ধ হয়। হামরাউল আসাদ যুদ্ধে শত্রুর পিছু ধাওয়া করার সময় বা শত্রুকে পিছু ধাওয়া করার সময় মহানবীর সাথে হযরত তালহা বিন ওবাইদুল্লাহর সাক্ষাৎ হয়। তিনি তাকে বলেন, তালহা, তোমার অস্ত্র কোথায়? হযরত তালহা নিবেদন করেন, নিকটেই রয়েছে। এটি বলে তিনি দ্রুত গিয়ে নিজের অস্ত্র উঠিয়ে আনেন। অথচ সে সময় কেবল তালহার বুকেই ওহদের যুদ্ধের 9টি ক্ষত ছিল, 9টি আঘাত ছিল। তার দেহে সব মিলিয়ে 70-এর অধিক আঘাত ছিল। হযরত তালহা বর্ণনা করেন যে, আমি আমার আঘাতের চেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আঘাতের ব্যাপারে বেশি চিন্তিত ছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে আসেন আর জিজ্ঞেস করেন, তুমি শত্রুকে কোথায় দেখেছিলে? আমি নিবেদন করি, নিচু এলাকায় বা নিম্নবর্তী নিম্নভূমিতে। তিনি বলেন, আমারও এটি ধারণা, কুরাইশদের যতটুকু সম্পর্ক রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে তারা ভবিষ্যতে কখনও আমাদের সাথে এ ধরনের আচরণ করার সুযোগ পাবে না, এমনকি আল্লাহ তাআলা আমাদের হাতে মক্কাকে বিজিত করবেন। তবুকের যুদ্ধের প্রাককালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংবাদ পান যে কতিপয় বা কিছু মুনাফেক সোয়াইলেম ইহুদির ঘরে সমবেত হচ্ছে। তার ঘর জাসুম নামক স্থানের নিকটে ছিল। জাসুম কূপকে বেরে জাসিমও বলা হয়, অর্থাৎ সেখানে একটি কূপ ছিল। এটি সিরিয়ার দিকে রাতেজের পার্শ্ববর্তী অঞ্চলে আবু সাইহাম বিন তাইহানের কূপ ছিল, আর এর পানি খুবই উত্তম ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পানি পান করেছিলেন। যাই হোক, তারা মুনাফেকরা তার ঘরে একত্রিত হচ্ছিল, আর সে মুনাফেকদেরকে তবুকের যুদ্ধে মহানবীর সাথে যেতে বাধা দিচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তালহাকে কয়েকজন সাহাবীর সাথে তার কাছে প্রেরণ করেন এবং আদেশ দেন যেন সুয়াইলামের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। হযরত তালহা তাই করেন। সাহাক বিন খলিফা ঘরের পেছন দিক দিয়ে পালাতে গেলে তার পা ভেঙে যায়, আর তার বাকি সাথীরাও পালিয়ে যায়। হযরত আলী বর্ণনা করেন যে আমার উভয় কান মহানবী সাল্লাল্লাহু আসলামকে একথা বলতে শুনেছে যে তালহা ও জুবের জান্নাতে আমার দুই প্রতিবেশী হবে। তবুকের যুদ্ধে যারা পেছনে রয়ে গিয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন হযরত কাব বিন মালিক। তাকে বয়কট করা হয়। 40 দিন পর যখন আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করেন এবং ক্ষমার ঘোষণা করা হয়, আর তিনি মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে উপস্থিত হন, তখন হযরত তালহা সামনে এগিয়ে হযরত কাবের সাথে করমর্দন করেন, তাকে অভিনন্দন জানান। হযরত তালহা ছাড়া বৈঠক থেকে আর কেউ ওঠেনি। হযরত কাব বলেন যে আমি হযরত তালহার এই অনুগ্রহ কখনো ভুলতে পারবো না। হযরত সাইদ বিন যায়েদ বর্ণনা করেন, আমি 9 ব্যক্তির সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছি যে তারা জান্নাতি, আর আমি যদি 10ম ব্যক্তি সম্পর্কেও এই সাক্ষ্যই প্রদান করি তাহলে আমি গুণাগার হব না। জিজ্ঞেস করা হলো এটি কীভাবে সম্ভব। তিনি বলেন, আমরা মহানবী সাল্লাল্লাহু ইসলামের সাথে হেরা পাহাড়ে ছিলাম, তখন এটি কাঁপতে থাকে। তখন মহানবী সাল্লাম বলেন, হে হেরা, স্থির থাকো, নিশ্চয় তোমার বুকে একজন নবী বা সিদ্দিক বা শহীদ ছাড়া অন্য কেউ নেই। জিজ্ঞেস করা হলো তারা কারা। হযরত সাইদ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ এবং আব্দুর রহমান বিন আউফ, এরা ছিল 9 জন। জিজ্ঞেস করা হলো যে 10ম ব্যক্তিকে। তিনি কিছুক্ষণ নীরব থাকেন, এরপর তিনি অর্থাৎ হযরত সাইদ বিন যায়েদ বলেন যে সে ব্যক্তি হলাম আমি। হযরত সাইদ বিন জুবায়ের বর্ণনা করেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত সাদ, হযরত আব্দুর রহমান এবং হযরত সাইদ বিন জায়েদের মর্যাদা এত মহান ছিল যে তারা রণক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু ইসলামের সম্মুখে লড়াই করতেন এবং নামাজে তাঁর পেছনে দাঁড়াতেন। হযরত জাবির বিন আবদুল্লাহর পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো শহীদকে চলমান অবস্থায় দেখার আকাঙ্ক্ষা রাখে সে তালহা বিন ওবায়দুল্লাহকে দেখে নিক। হযরত মূসা বিন তালহা এবং হযরত ঈসা বিন তালহা রাদিয়াল্লাহু আনহুমা তাদের পিতা হযরত তালহা বিন ওবায়দুল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেন, এক বেদুইন মহানবী সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করে, মান কদা নাহবাহু, বলতে কাকে বোঝানো হয়েছে, অর্থাৎ যে তার সংকল্প পূর্ণ করেছে, এটি কার জন্য ব্যবহার হয়েছে। বেদুইন যখন তার কাছে জিজ্ঞেস করে তখন তিনি কোনো উত্তর দেননি। সে পুনরায় জিজ্ঞেস করে, তিনি সাল্লাম উত্তর দেননি। সে আবার জিজ্ঞেস করে কিন্তু তিনি কোনো উত্তর দেননি। তিনি বলেন যে এরপর আমি অর্থাৎ হযরত তালহা মসজিদের দরজা দিয়ে সামনে আসি। আমি তখন সবুজ রঙের পোশাক পরিহিত ছিলাম। মহানবী আমাকে অর্থাৎ হযরত তালহাকে দেখে বলেন যে সেই প্রশ্নকারী কোথায় যে জিজ্ঞেস করছিল যে মান কাদা নাহবাহু, বলতে কাকে বোঝানো হয়েছে। সে বেদুইন বলে, দেখে আল্লাহ রসুল সাল্লাম, আমি উপস্থিত আছি। হযরত তালহা রাদিয়াল্লাহ আনহু বলেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি আমার প্রতি ইঙ্গিত করে বলেন যে দেখো, এ হলো মান কাদা নাহবাহুর সত্যায়নস্থল বা সত্যায়নকারী। আব্দুর রহমান বিন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা হযরত তালহা বিন ওবাইদুল্লাহর সাথে ছিলাম। আমরা এহরাম বেঁধে রেখেছিলাম। কোনো এক ব্যক্তি আমাদের কাছে উপহারস্বরূপ একটি পাখি নিয়ে আসে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তখন ঘুমাচ্ছিলেন। আমাদের মধ্য থেকে কয়েকজন সেটি খেয়ে ফেলে আর কয়েকজন তা এড়িয়ে চলে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু জাগ্রত হওয়ার পর যারা সেটি অর্থাৎ পাখি খেয়েছিল তাদের সাথে সহমত হন এবং বলেন, আমরাও এহরাম বাঁধা অবস্থায় মহানবী ইসলামের উপস্থিতিতে অন্যের শিকার করা প্রাণীর মাংস খেয়েছিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মুক্তকৃত দাস আসলাম থেকে বর্ণিত হয়েছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত তালহা বিন ওবাইদুল্লাহর দেহে দুটো কাপড় দেখেন যা লাল রঙের মাটিতে রাঙানো ছিল, অথচ তিনি এহরাম অবস্থায় ছিলেন। তিনি জিজ্ঞেস করেন যে, হে তালহা, এই কাপড় দুটির কী হলো, কী হয়েছে, অর্থাৎ এগুলো রঙিন করলে কেন? তিনি বলেন, এগুলোতে রঙ করলে কেন? তিনি বলেন, আমিরুল মোমিনীন, আমি তো এগুলো মাটি দিয়ে রাঙিয়েছি। হযরত উমর বলেন যে, হে সাহাবীদের দল, তোমরা ইমাম বা নেতা, মানুষ তোমাদের অনুকরণ বা অনুসরণ করবে। কোনো অজ্ঞ যদি তোমার দেহে কাপড় দুটি দেখে তাহলে বলবে তালহা রঙিন পোশাক পরিধান করেন, অথচ তিনি এহরামে আছেন, অর্থাৎ এহরামে থাকা অবস্থায় তিনি রঙিন পোশাক পরিধান করেছেন। মানুষ আপত্তি করবে যে সাদার পরিবর্তে রঙিন কাপড় পরে আছে, তুমি যে জিনিস দ্বারাই রং করো না কেন। অপর একটি রয়েতে অতিরিক্ত এই শব্দাবলী রয়েছে, যত উমর বলেন, এহরামকারীদের জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো সাদা, তাই মানুষকে সন্দেহে নিপতিত করো না। হযরত হাসান কর্তৃক বর্ণিত হয়েছে যে হযরত তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাঁর একখণ্ড জমি হযরত ওসমান বিন আফফানের কাছে 700,000 দিরহামে বিক্রি করেন। হযরত ওসমান তাকে এই অর্থ পরিশোধ করেন। হযরত তালহা যখন এই টাকা নিয়ে বাড়িতে আসেন তখন তিনি বলেন, যদি কারো কাছে সারা রাত এ পরিমাণ অর্থ গচ্ছিত থাকে তাহলে জানা নেই যে সেই ব্যক্তি সম্পর্কে রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে কী নির্দেশ অবতীর্ণ হবে। জীবন মৃত্যুর কোনো বিশ্বাস নেই। অতএব হযরত তালহা সেই রাতটি এভাবে অতিবাহিত করেন যে তার দূত সেই সম্পদ বা অর্থ নিয়ে অভাবীদের দেয়ার জন্য মদিনার অলিতে গলিতে ঘুরতে থাকে, এমনকি সকাল হলে তার কাছে সেই অর্থ থেকে 1 দিরহামও আর অবশিষ্ট ছিল না। ইবনে জারির বর্ণনা করেন যে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমানের সাথে তখন সাক্ষাৎ করেন যখন তিনি মসজিদ থেকে বের হচ্ছিলেন। হযরত তালহা বলেন যে, আপনার 50,000 দিরহাম আমার কাছে ছিল, আমি সে অর্থ জোগাড় করেছি, আপনি তা নেওয়ার জন্য কাউকে আমার কাছে পাঠিয়ে দিন। অর্থাৎ কোনো সময় তিনি নিয়েছিলেন, এখন তার ব্যবস্থা হয়ে গেছে, এখন ফেরত দিন। তখন হযরত ওসমান তাকে বলেন যে, আপনার মহানুভবতার কারণে তা আমরা আপনার নামে হেবা করে দিয়েছি। হযরত তালহার শাহাদতের ঘটনা ঘটে জামালের যুদ্ধে। এই সম্পর্কে রওয়ায়েত রয়েছে যে কায়েস বিন হাজেম কর্তৃক বর্ণিত, মারওয়ান বিন হাকাম জামালের যুদ্ধের দিন হযরত তালহার হাঁটুতে তীর নিক্ষেপ করলে তার শিরা থেকে রক্ত প্রবাহিত হতে থাকে। যখন তিনি হাত দিয়ে তা চেপে ধরতেন রক্ত বন্ধ হয়ে যেত আর ছেড়ে দিলে রক্ত প্রবাহিত হতে থাকত। হযরত তালহা বলেন যে, আল্লাহর কসম, এখন পর্যন্ত আমাদের কাছে তাদের তীর পৌঁছেনি। এরপর বলেন, ক্ষতস্থানটিকে ছেড়ে দাও, কেননা এই তীর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। হযরত তালহা বিন ওবাইদুল্লাহকে জামালের যুদ্ধের দিন 10 জামাদি উসানি 36 হিজরি সনে শহীদ করা হয়। শাহাদতের সময় তার বয়স ছিল 64 বছর। এক রওয়ায়েত অনুযায়ী তখন তার বয়স ছিল 62 বছর। সাঈদ বিন মুসাইয়্যিব কর্তৃক বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি হযরত আলী এবং হযরত তালহা ও হযরত জুবায়ের কুৎসা করছিল। হযরত সাদ বিন মালিক অর্থাৎ হযরত সাদ বিন আবি ওয়াকাস তাকে বারণ করেন এবং বলেন, আমার ভাইদের কুৎসা করো না, কিন্তু সে মানেনি। হযরত সাদ ওঠেন এবং দু রাকাত নামাজ আদায় করেন। এরপর তিনি দোয়া করেন যে, হে আল্লাহ, সে যেসব কথা বলছে তা যদি তোমার অসন্তুষ্টির কারণ হয়ে থাকে তাহলে আমার চোখের সামনে তার উপর কোনো বিপদ অবতীর্ণ করো এবং তাকে মানুষের জন্য শিক্ষণীয় দৃষ্টান্তে পরিণত করো। অর্থাৎ সে ব্যক্তি বের হলে এমন এক উটের মুখোমুখি সে হয় যা মানুষকে বিদীর্ণ করতে করতে আসছিল। সেই উট এই ব্যক্তিকে একটি পাথুরে জমিতে ধরে ফেলে এবং তাকে নিজের বক্ষ এবং ভূমির মাঝে রেখে পিষে হত্যা করে। বর্ণনাকারী বলেন যে আমি দেখেছি যে মানুষ হযরত সাহাদের পেছনে এই কথা বলতে বলতে যাচ্ছিল যে হে আবু ইসহাক, আপনাকে অভিনন্দন, আপনার দোয়া গৃহীত হয়েছে। আলী বিন জায়েদ তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি হযরত তালহাকে স্বপ্নে দেখে, যিনি বলছিলেন যে আমার কবর অন্যত্র সরিয়ে দাও, তুমি পানি আমাকে অনেক কষ্ট দিচ্ছে। একইভাবে সে পুনরায় তাকে স্বপ্নে দেখে। লাগাতার তিনবার এই স্বপ্ন দেখার পর সে ব্যক্তি হযরত ইবনে আব্বাসের কাছে আসে এবং তার কাছে নিজের স্বপ্ন বর্ণনা করে। মানুষ গিয়ে দেখে যে তার যে অংশ মাটির সাথে মিশেছিল তা পানিতে ভিজে সবুজ হয়ে গিয়েছে। অতএব মানুষ হযরত তালহাকে সেই কবর থেকে বের করে দ্বিতীয় স্থানে দাফন করে। বর্ণনাকারী বলতেন যে আমি যেন এখনও সেই কর্পূর দেখতে পাচ্ছি যা তার উভয় চোখে দেয়া ছিল, তাতে আদৌ কোনো পরিবর্তন আসেনি, কেবলমাত্র তার চুলে কিছুটা পরিবর্তন এসেছিল, সেগুলো নিজ স্থান থেকে সরে গিয়েছিল। মানুষ হযরত আবু বকরের ঘরগুলোর মধ্য থেকে একটি ঘর 10,000 দেরহামে ক্রয় করে তাতে হযরত তালহাকে দাফন করে। ইরাকের জমিগুলোতে হযরত তালহা বিন ওবায়দুল্লাহর 4 বা 5 লক্ষ দেরহামের ফসল হতো, আর সারা অঞ্চল আরব উপদ্বীপের পশ্চিমে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত পাহাড়ি অঞ্চলকে বলা হয়। এটিকে জাবালুস সারাও বলা হয়। সেখানে কমপক্ষে 10,000 দেনার মূল্যমানের ফসল হতো। তার অন্যান্য জমি থেকেও ফসল আসতো। বনু তায়েম গোত্রের কোনো দরিদ্র ব্যক্তি এমন ছিল না যার এবং যার পরিবারের প্রয়োজন তিনি মেটাননি, তাদের বিধবাদের বিবাহ দেননি, তাদের অসচ্ছলদের সেবক প্রদান করেননি, অর্থাৎ সেবা করার জন্য অসচ্ছলদের সাহায্য করেছেন আর তাদের ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করেননি, অর্থাৎ তাদের সবার ঋণও পরিশোধ করতেন। অধিকন্তু প্রতি বছর ফসল বিক্রি থেকে যে আয় হতো তা থেকে হযরত আয়েশাকে 10,000 দেরহাম তিনি পাঠাতেন। হযরত মুয়াবিয়া মুসা বিন তালহাকে জিজ্ঞেস করেন যে আবু মুহাম্মদ অর্থাৎ হযরত তালহা বিন ওবায়দুল্লাহ কত পরিমাণ সম্পদ রেখে গেছেন। তিনি বলেন 22 লক্ষ দেরহাম এবং 2 লক্ষ দিনার। তার পুরো সম্পদ ফসল থেকে লাভ হতো যা বিভিন্ন জমি থেকে আসত। তার শাহাদত হয়েছে জামালের যুদ্ধে, যেমনটি পূর্বেই উল্লেখ করা হয়েছে। এর বিশদ বিবরণ ইনশাল্লাহ পরবর্তীতে প্রদান করব, কেননা তা পৃথক বর্ণনারই দাবি রাখে, যেন আমাদের মন মস্তিষ্কে যে কত প্রশ্ন জাগে সেগুলোর উত্তর লাভ হয়। ইনশাল্লাহ তা পরবর্তীতে আমি বর্ণনা করব। এখন যেমনটি আমি গত খুতবায় উল্লেখ করেছিলাম যে বর্তমানে করোনা ভাইরাসের যে মহামারী ছড়িয়ে পড়েছে এর জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা অব্যাহত রাখুন। এছাড়া মসজিদেও যখন আসবেন সাবধানতার সাথে আসুন। সামান্য জ্বর ইত্যাদিও যদি থাকে, শারীরিক কোনো কষ্ট থাকে, তাহলে এমন সব স্থানে যাবেন না যেগুলো যেখানে জনসাধারণের আনাগোনা থাকে। নিজেরাও নিরাপদ থাকুন, অন্যদেরও নিরাপদ রাখুন, আর দোয়ার প্রতি অধিক মনোযোগ দিন। আল্লাহ তাআলা জগৎবাসীকে বিপদাবলী থেকে রক্ষা করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر